তখন জাতি কুলাদি বিচার নেই, যেই ভজে সেই বড়, অভক্তহীন ছাড় কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার, যেই ভজে সেই বড়। এখানে কোন রকম উপাধির প্রশ্ন নেই, সর্বোপাধি বিনির্মুক্তম তৎপরত্বেন নির্মলম, সমস্ত উপাধি মুক্ত হয়ে। মহাপ্রভু সে সম্বন্ধে বলছেন যে নাহং বিপ্র নচ নরপতির ন বৈশ্য ন শূদ্র নচ গৃহপতির ন বনস্থ জ্যোতির্বা, কিন্তু প্রদ্যন নিখিল পূর্ণামৃতাদ্যে গোপী ভট্ট পদ কমলয় দাস অনুদাস দাস অস্মি। তাহলে মহাপ্রভু কি বলছেন, আমি নাহং বিপ্র, আমি ব্রাহ্মণ নই, আমি ক্ষত্রিয় নই, নরপতি বা ক্ষত্রিয় নই, আমি বৈশ্য নই, আমি শূদ্র নই, আমি গৃহস্থ নই, আমি বনস্থ সন্ন্যাসী নই, বানপ্রস্থী নই বা ব্রহ্মচারী নই, আমার একমাত্র পরিচয় কি, আমি গোপী ভর্তা, গোপীর ভর্তাকে কৃষ্ণ, সেই গোপী গোপীজন বল্লভ কৃষ্ণচন্দ্রের দাসের অনুদাসের দাস। তাহলে সেইটি হচ্ছে আমাদের বৈষ্ণবের প্রকৃত পরিচয়, কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু। এখন এই যে শুদ্ধ বৈষ্ণব, বৈষ্ণবের যে দৃষ্টান্ত আমরা শাস্ত্রে দেখি, তার মধ্যে একটি দৃষ্টান্ত অত্যন্ত সুন্দর এবং সেই নিয়ে আমি আলোচনা করব আজকে। এখন যে সেটি হচ্ছে বৃত্রাসুরের উপাখ্যান। বৃত্রাসুর কি, অসুর, তাই না? আপাত দৃষ্টিতে বৃত্রাসুর অসুর, কিন্তু বৃত্রাসুর এক মহান বৈষ্ণব। তাহলে অসুরও বৈষ্ণব হতে পারে, এবং অসুর যদি বৈষ্ণব হয় তাহলে তিনি আমাদের প্রণম্য। এখন বৃত্রাসুর উপাখ্যান, বৃত্রাসুর পূর্বজন্মে কে ছিলেন? চিত্রকেতু। চিত্রকেতু সারা পৃথিবীর রাজা, তার লক্ষ লক্ষ মহিষী, কিন্তু একটিও পুত্র নেই। ভাগ্যক্রমে বা দুর্ভাগ্যক্রমে তার প্রতিটি পত্নী বন্ধা। তো যেহেতু তার পুত্র নেই, রাজ্যের উত্তরাধিকারী নেই, তাই বৃত্রাসুর, তাই চিত্রকেতু অত্যন্ত অত্যন্ত দুঃখগ্রস্ত বা মুহ্যমান। এই সময় একদিন অঙ্গিরা ঋষি এলেন, এসে তাকে জিজ্ঞাসা করলেন, চিত্রকেতু মহারাজ আপনি কেমন আছেন? চিত্রকেতু বললেন যে আমার সব কিছু থাকা সত্ত্বেও যেহেতু আমার একটি পুত্র সন্তান নেই, তাই আমার অত্যন্ত মনোকষ্ট। তো অঙ্গিরা তখন বললেন ঠিক আছে, আমি একটি যজ্ঞ করব, সেই যজ্ঞের ফলে তুমি পুত্র প্রাপ্ত হবে, কিন্তু সেই পুত্র তোমার দুঃখ এবং সুখ, সুখ এবং দুঃখ দুইয়েরই কারণ হবে। চিত্রকেতু ভাবল যদি আমার পুত্র হয় তাহলে তো সুখে, অত্যন্ত সুখের খবর, সুখের কথা, দুঃখ যদি একটু থেকে থাকে ঠিক আছে, ওটা মেনে নেওয়া যাবে, কিন্তু যথাসময়ে পুত্র সন্তান হলো তার মহিষী কৃতদ্যুতির গর্ভে, এবং তার ফলে রাজা সর্বক্ষণ সেই তার কৃতদ্যুতিকে এবং তার সন্তানের সঙ্গেই থাকতেন, এবং অন্য পত্নীরা, অন্য মহিষীরা তাতে অত্যন্ত ঈর্ষান্বিত হয়ে পড়ে, এবং সেই ঈর্ষার বশবর্তী হয়ে তারা সেই পুত্রটিকে বিষ প্রদান করে, করে মেরে ফেলে। সেই শিশুটি যখন মৃত্যু হয় তখন রাজা অত্যন্ত মর্মাহত হয়ে তিনি ক্রন্দন করতে থাকেন, তখন নারদমুনি সেখানে অঙ্গিরা ঋষির সঙ্গে এসে উপস্থিত হন। তো রাজা তখন অত্যন্ত কাতরভাবে নারদমুনির কাছে প্রার্থনা করতে থাকেন, আমার এই পুত্রটিকে পুনর্জীবিত করুন। তো নারদমুনি তখন রাজার অনুরোধে তার পুত্রটিকে পুনর্জীবিত করে বললেন যে তুমি কেন তোমার পিতাকে ছেড়ে চলে যাচ্ছ, তার কত কষ্ট পাচ্ছে, তুমি কেন চলে যাচ্ছ তাদের ছেড়ে? তখন সেই পুত্রটি বলল যে আমি তো বহু জন্মে এখানে এসেছি, কোনো জন্মে মানুষ হয়েছি, কোনো জন্মে পশু হয়েছি, কোনো জন্মে পাখি হয়েছি। এখন আপনি কোন জন্মের পিতামাতার কথা বলছেন? এইভাবে চিত্রকেতু তখন বুঝতে পারলেন যে এই জীবন কত অনিত্য এবং এই দেহটি নশ্বর, এবং জীব এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হয়। এইভাবে চিত্রকেতুর প্রাথমিক জ্ঞান লাভ হলো এবং তখন নারদ মুনি চিত্রকেতুকে বিষ্ণু মন্ত্র দান করলেন, নারায়ণ মন্ত্র দান করলেন। সেই মন্ত্র জপ করার ফলে চিত্রকেতু তার ভগবানের কৃপা লাভ করলেন। তাহলে এইভাবে আমরা দেখতে পাই চিত্রকেতু ভক্ত হলো কিভাবে? নারদ মুনির কৃপায়। এইভাবে ভক্তের কৃপাতেই, ভক্তের কৃপার ফলেই ভক্তি লাভ করা যায়। শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল। এখন এইভাবে চিত্রকেতু যদিও ভক্ত হলেন কৃষ্ণ মন্ত্র জপ করার ফলে, কিন্তু তবুও তার কিছু জড়জাগতিক বাসনা ছিল, তাই তার এই মন্ত্রের প্রভাবে তিনি 7 দিনের মধ্যে তিনি চিত্রধর বিদ্যাধরদের রাজা হলেন। বিদ্যাধর একরকমের দেবতা, গন্ধর্ব, বিদ্যাধর ইত্যাদি, তারা উচ্চ স্তরে জীব, এবং তাদের রাজা হয়ে চিত্রকেতু ব্রহ্মাণ্ডে তার মহিষীদের নিয়ে ভ্রমণ করছিলেন। তখন একদিন দেখলেন তিনি শিব পার্বতীকে কোলে করে বসে আছেন কৈলাসে, এবং তার চারপাশে সমস্ত মুনি ঋষিরা বসে আছেন। তা দেখে চিত্রকেতু তার মন্তব্য করলেন যে এই কিরকম আচরণ শিবের, মহাদেব তিনি এত মহান উন্নত স্তরের জীব, অথচ তিনি এই সাধু সমাবেশে তিনি তার পত্নীকে কোলে নিয়ে বসে আছেন। এইভাবে শিবের সমালোচনা করার ফলে পার্বতী চিত্রকেতুকে অভিশাপ দিলেন যে তুমি অসুর জনি প্রাপ্ত হবে। এই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে বলা হচ্ছে যে চিত্রকেতু যদিও পার্বতীকে অভিশাপ দিতে পারতেন, তার এই অভিশাপের প্রতি অভিশাপ দিতে পারতেন, কিন্তু চিত্রকেতু সেটা করেননি। এখন এইটি বৈষ্ণবের আচরণ, যে বৈষ্ণব সবকিছুই ভগবানের কৃপারূপে মাথা পেতে গ্রহণ করে নেন, বৈষ্ণব কোনো কিছুর প্রতিবাদ করেন না। চিত্রকেতুও প্রতিবাদ করলেন না, চিত্রকেতু নিঃশব্দে সেখান থেকে চলে গেলেন, এবং সেই পার্বতীর অভিশাপের ফলে চিত্রকেতু বৃত্রাসুর রূপে জন্মগ্রহণ করলেন বা বৃত্রাসুর রূপে আবির্ভূত হলেন, এবং সে এত প্রভাবশালী, এত বীর্যবান ছিলেন তিনি যে তিনি স্বর্গরাজ্য অধিকার করে নিলেন, দেবতাদের পরাস্ত করলেন, ত্রিভুবন জয় করলেন, দেবতারা পর্যন্ত তার কাছে হেরে গেল, এমনই বৈষ্ণবের ক্ষমতা। বৈষ্ণবী শক্তি সমস্ত শক্তির মধ্যে শ্রেষ্ঠ, দেবতারা পর্যন্ত তার কাছে পরাজিত হল। পরাজিত হয়ে তখন ইন্দ্র কিভাবে বৃত্রাসুরকে বধ করবে, বৃত্রাসুরকে কিভাবে পরাস্ত করে তার রাজ্য তার কাছ থেকে কেড়ে নেবে, এই যখন এই করে তিনি উপদেশ প্রাপ্ত হলেন যে দধিচি মুনির কাছ থেকে যদি তার অস্থি পাওয়া যায়, তার হাড়গুলি, দধিচি দেহের হাড়গুলি যদি পাওয়া যায়, তাহলে সেই হাড় দিয়ে বজ্র তৈরি করে সেই বজ্র দিয়ে বৃত্রাসুরকে সংহার করা যাবে। তখন দেবতাদের সঙ্গে ইন্দ্র গেলেন দধিচির কাছে, এবং দধিচি মুনি তখন তাদের সেই অনুরোধ শুনে তাদের তার দেহটি, তার অস্থি দিতে সম্মত হলেন। এইখানে আমরা আরেকটি মহান দৃষ্টান্ত দেখতে পাচ্ছি, যারা ভগবত ভক্ত তারাই এইরকম ত্যাগ স্বীকার করতে পারেনি। দধিচি বললেন, ঠিক আছে, এই দেহটি তো নশ্বর, আজকে নয়তো কালকে, নয়তো 100 বছর পরে এই দেহটি তো নষ্ট হবে। এখন এই দেহটি দিয়ে যদি কোনো ভালো কাজ হতে পারে তাহলে তাই হোক। এই বলে তিনি তার দেহটি দান করলেন এবং সেই দেহ তার অস্থি দিয়ে বজ্র তৈরি হল। এবং তখন যুদ্ধে ইন্দ্র বৃত্রাসুরকে সংহার করল সেই বজ্র দিয়ে। কিন্তু আমরা দেখতে পাই যে বৃত্রাসুর যদিও জানতে পারলো যে তার মৃত্যু অনিবার্য, কারণ দধিচির দেহ দিয়ে এই বজ্র তৈরি হয়েছে তাকে সংহার করার জন্য, সেইটি বিধির নিয়ম, বিধির বিধান, কিন্তু বৃত্র তাতে একেবারেই তিনি ভীত সন্ত্রস্ত হলেন না। পক্ষান্তরে ওই সময় আমরা দেখতে পাই বৃত্র কি সুন্দরভাবে ভগবানের মহিমা কীর্তন করে যাচ্ছেন। তিনি বলছেন ভগবান যেটা করবেন সেটা হবে, ভগবান তোমাকে যদি ইয়ে করেন আর তার ফলে আমার যদি মৃত্যু হয় তা হোক, ভগবানের বিধান আমি মেনে নেব এবং সেই ভগবানের চরণাশ্রয় করেই আমি সবসময় থাকব। তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে ভগবানের যিনি ভক্ত তিনি যে অবস্থাতেই থাকুন না কেন তিনি সর্বশ্রেষ্ঠ। এইভাবে আমরা দেখতে পাচ্ছি একজন অসুর পর্যন্ত কিভাবে ভগবানের শুদ্ধ ভক্ত হতে পারে। এবং এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি বৃত্র, একদিকে বৃত্রাসুর আরেকদিকে ইন্দ্র। এখন এই দুজনের মধ্যে কে শ্রেষ্ঠ? বৃত্রাসুর। ইন্দ্র কি করছে? তার নিজের সুখভোগের জন্য সে অন্যের, অন্যকে তার দেহটি পর্যন্ত ত্যাগ করতে বলছে, তাই না? এখানে আমরা দেখতে পাচ্ছি কর্মমিশ্র ভক্তের দৃষ্টান্ত, তারা নিজের সুখে ভোগের জন্য যে কিছু করতে প্রস্তুত আছে। ঠিক আছে, দধিচি মনে ঠিক আছে দিয়ে দেখ কি আছে, হ্যাঁ শরীরটা মরবে মরবে, আমি তো সুখ ভোগ করবো, এইরকম হচ্ছে ওদের মনোভাব। অথচ শুদ্ধ ভক্ত সে কোনো কিছুর পরোয়া করেন না, সেইটি হচ্ছে বৃত্রাসুরের মাহাত্ম্য। এমনই হচ্ছে শুদ্ধ ভক্তির প্রভাব এবং শুদ্ধ ভক্তের মহিমা, এবং সেইটি হচ্ছে আমাদের, আমরা যে পথটি অবলম্বন করছি এইটি হচ্ছে তার দৃষ্টান্ত। আচ্ছা, তাহলে এখন আমরা 10 মিনিট আছে, আমরা প্রশ্ন করতে পারি, যা কারো যদি কোনো প্রশ্ন থাকে জনপ্রিয় একটা ইয়েটা দেবেন, ওকে মাইক্রোফোনটা দিয়ে দেবেন। তুমি কি ইয়ে করছো, টেপ করছো সারা সকাল থেকে সব কটা ক্লাস? ও আচ্ছা, ইয়েস জনপ্রিয়জি। ভালো হলো, ভক্ত সবকিছুই দেখে কৃষ্ণের ইচ্ছা রূপে। তিনি দেখলেন যে কৃষ্ণ এই ইয়ে করেছেন, এই বিধান দিয়েছেন, সুতরাং কৃষ্ণ যদি তা চান সেটাই হোক। যে কৃষ্ণ যদি চায় যে আমি আমার দেহটা দিয়ে দিই দেবতাদের জন্য, তাহলে আমি তাই দেব, কোনো অসুবিধা নেই। এইভাবে কৃষ্ণ ভক্ত, শুদ্ধ ভক্ত তারা এইভাবে ভগবানের ভগবানের কৃপা, ভগবানের আশীর্বাদ রূপেই সবকিছু গ্রহণ করে। যেমন বৃত্রাসুর অসুর হলেন, তাতেও তার কোনো আক্ষেপ নেই, তিনি ভাবলেন কি আছে, অসুর জন্যই প্রাপ্ত হই তাতে ক্ষতি নেই, তবে আমি যেন কৃষ্ণকে কখনো না ভুলে যাই, এইটি হচ্ছে ভক্তের একমাত্র কামনা। গোবিন্দটা দিয়ে দাও। আচ্ছা তোম, আচ্ছা ঠিক আছে, তারপরে আমি, হ্যাঁ যোগের, হ্যাঁ এখানে অসুর শব্দটির আবার দুটো কনোটেশন আছে। অসুর শব্দের একটা ইয়ে হচ্ছে, অর্থ হচ্ছে যে ভগবানের বিদ্বেষী যারা, হ্যাঁ, ভগবানকে যারা মানে না। আর এখানে বৃত্রাসুরের অসুরের ইয়ে আরেকটি দৃষ্টি ইয়ে হচ্ছে, অর্থ হচ্ছে যে যারা সুর অথবা দেবতাদের বিদ্বেষী। বৃত্রাসুর ভগবত বিদ্বেষী নন, তিনি দেবতাদের বিরোধী, স্বর্গে দেবতাদের বিরোধী, সুরদের বিরোধী বলেই তিনি অসুর। ওকে, তোমার প্রশ্নটি? হ্যাঁ, এটাই মূল ইয়ে, মূল নাম। হ্যাঁ, তিনি নারায়ণকে দান করেন, তাই তিনি নারদ। হ্যাঁ, হরে কৃষ্ণ। হ্যাঁ, জ্ঞানমিশ্র ভক্ত, জ্ঞানমিশ্র ভক্তের অনেক দৃষ্টান্ত আছে। যেমন শাস্ত্রে ইয়ে করা হচ্ছে, ভীষ্মদেবকে জ্ঞানমিশ্র ভক্তের পর্যায়ে দেওয়া হয়েছে, ভীষ্মদেব। তারপরে কুমারদেরও একটা স্তরে তারা জ্ঞানমিশ্র, জ্ঞানমিশ্র চিরকালে যে জ্ঞানমিশ্র ভক্ত তা নয়, তারা একটা স্তরে জ্ঞানমিশ্র থেকে তারপরে তারা শুদ্ধ ভক্তের স্তরে আসবেন, ক্রমে ক্রম উন্নতি হবে। যেমন কুমারেরও এক সময় জ্ঞানমিশ্র ভক্ত চতুষ্ণ, তারপরে আবার তারা শুদ্ধ ভক্ত। এই যেটা বললাম, মধ্যাচার্যের অনুগামী যারা তত্ত্ববাদী, একদিক দিয়ে তারাও জ্ঞানমিশ্র ভক্ত। যারা ইয়ে কামনা করে, মুক্তি কামনা করে, তারা জ্ঞানমিশ্র ভক্ত না, বলি মহারাজ শুদ্ধ ভক্ত। হ্যাঁ, বিষ্ণুদেবের জ্ঞানমিশ্র ভক্তি, কেন তিনি শাস্ত্রের নীতি নিয়েই, তিনি নীতির ওপরে তিনি বেশি জোর দিয়েছেন, কৃষ্ণ ভক্তির ওপরে জোর দেন, মানে কৃষ্ণ ভক্তির থেকে ন্যায় নীতির ওপরে জোর দিয়েছেন। হ্যাঁ, পাণ্ডবদের পক্ষ অবলম্বন করছেন না কেন? কেননা ক্ষত্রিয় ধর্ম হচ্ছে যে যার অন্ন খাবে, হ্যাঁ, তার পক্ষ অবলম্বন করবে। যেহেতু দুর্যোধনের অন্ন খেয়েছেন, তাই দুর্যোধনের পক্ষ অবলম্বন করছেন। হ্যাঁ, কিন্তু সেটা আবার অন্তিম সময়ে তিনি সেটি ত্যাগ করে গেছেন, শুদ্ধ ভক্তি লাভ করছেন দেখা যাচ্ছে। এবং যখন বলা হচ্ছে, এটা একটা দৃষ্টান্ত রয়েছে, যে ভীষ্মদেব যখন যুধিষ্ঠির মহারাজকে উপদেশ দিচ্ছিলেন তার স্বরসজ্জায় শায়িত অবস্থায়, হ্যাঁ, তখন দ্রৌপদী মুচকি হাসলেন। তো তার মুখে সে হাসি দেখে ভীষ্মদেব জিজ্ঞাসা করলেন, দ্রৌপদী তুমি হাসলে কেন? তখন দ্রৌপদী বললেন যে সভায় যখন তারা আমাকে এভাবে অপমানিত করছিল, তখন আপনার এই উপদেশ এবং এই তত্ত্বজ্ঞান কোথায় ছিল? তখন ভীষ্মদেব বললেন যে সেই সময় যেহেতু আমি দুর্যোধনের অন্ন খাচ্ছিলাম, হ্যাঁ, তাই আমার চিন্তাধারা দূষিত হয়ে গিয়েছিল। হ্যাঁ, কিন্তু এই স্বরসজ্জায় শয়নের ফলে আমার শরীর থেকে সেই সমস্ত দূষিত রক্ত বের হয়ে গেছে, হ্যাঁ, তাই জন্য আমার চেতনা এখন, সেই চেতনা থেকে আমি মুক্ত হয়ে গেছি। বিদ্যাধরেরা উচ্চতরের লোকে আছে, ভূর লোকের উপরে তো ভূবর লোক, হ্যাঁ, সেই ভূবর লোক, স্বর্গলোক, তারা ওই দুটো লোকে যাতায়াত করে, গমনাগমন করে। যেমন গন্ধর্বরা, তারা স্বর্গেও আছে আবার এই ইয়ে লোকেও আছে, ভূবর লোকেও আছে। স্বর্গলোক থেকে ডেকে পাঠালে তখন স্বর্গলোকে যায়। হ্যাঁ, জীবতত্ত্ব বলে না? ও আচ্ছা আচ্ছা, হতে পারে না, জীব অর্থে এখানে মানে পুরুষ। তিনি এত উচ্চ মার্গের পুরুষ হওয়া সত্ত্বেও, এত উচ্চ মার্গের ব্যক্তি হওয়া সত্ত্বেও, হ্যাঁ, যে তিনি এইভাবে আচরণ। আচ্ছা, জীবটা ওটা ইয়ে হয়েছে। জীব সে শিব জীব তত্ত্ব নন, তিনি শিব তত্ত্ব। হ্যাঁ হ্যাঁ, শুক্রাচার্য, শুক্রাচার্য তাকে ভক্ত স্তরে নিশ্চয় আনা যেতে পারে, হ্যাঁ, কিন্তু তা তিনি কর্মের শিক্ষা দেন, শুক্রের আচার্য, তাই না? তার ওই জড়ভোগের, হ্যাঁ, শুক্র হচ্ছে জড়ভোগের ভিত্তি, তাই না? আর তার আচার্য হচ্ছেন তিনি, তিনি শিক্ষা দেন কিভাবে জড় জগতে আরো বেশি করে ভোগ করা যায়। হ্যাঁ, তাই জন্য বলি মহারাজ শুক্রাচার্যকে ত্যাগ করলেন। তিনি শুক্রাচার্যকে সেই দিক দিয়ে ঠিক ভক্তের স্তরে ফেলা যায় না। শুক্রাচার্য জ্ঞানী ভক্তের স্তরে ফেলা হয়েছে, আচ্ছা হতে পারে, তা না, যদি ভক্তের স্তরে ফেলা যায় বড় জোর টেনে টুনে জ্ঞানী ভক্ত পাওয়া যেতে পারে, কিন্তু এমনিতে সাধারণ বিচারে বলা যায় যে তিনি ঠিক ভক্তি শিক্ষা দেন না। আবার যখন ভগবান নিজে যখন এলেন তখন বলি মহারাজকে বললেন যে না না দিও না, দান করো না। তারপর তাকে নিরস্ত করার জন্য তিনি কমণ্ডলুর থেকে জল যাতে না বেরোয় তার ব্যবস্থা করলেন, নিজে গিয়ে কমণ্ডলুর মুখটা আটকে দিলেন। হ্যাঁ, তখন বামন দেব বললেন ঠিক আছে কিছু হয়তো আটকে আছে, তখন তিনি কুশঘাস নিয়ে সেটি ইয়ে করলেন, তার ফলে শুক্রাচার্যের একটা চোখ কানা হয়ে গেল, তাই না? তাহলে এই যে ভক্তির মার্গে যদি এগোতে না দেওয়া হয় শিষ্যকে, তাহলে তিনি কি ধরনের ভক্ত? সেই জন্য বলি মহারাজ থেকে ত্যাগ করলেন। তিনি বললেন, বলি মহারাজ যুক্তি দিলেন, হ্যাঁ, যে গুরুর অপ্য অবলিপ্তস্য কার্যাকার্য বিচারত, হ্যাঁ, উৎপথ প্রতিপন্নস্য পরিত্যাগ বিধিয়ত, যে কার্যকার্য বিচারত, যে কার্য কি করা কর্তব্য কি করা কর্তব্য নয় সেটা যিনি জানেন না সেই গুরুকে ত্যাগ করাই বিধেয়। হ্যাঁ, সেটা হতে পারে, কিন্তু তিনি তো দিলেন, তিনি তো অনুমতি দিলেন, দধিচি তো বললেন ঠিক আছে, না তার ছেলে বাধা দিল, তার পত্নী বাধা দিল, এগুলো তো সেটা করবেই সাধারণত। ও যজাতি, হ্যাঁ, কি হয়েছে? হ্যাঁ যেহেতু তারা ভক্ত নয়, তাই না? মানে উন্নত মার্গের ভক্ত যত উন্নত হবে ততই সে দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হবে, কিন্তু পুরু তো দিল তার কনিষ্ঠ পুত্র, তাহলে তার সমস্ত ছেলেদের মধ্যে কে শ্রেষ্ঠ? যে জড়াটি গ্রহণ করলো, তাহলে কোনটা ভালো, দেহাত্ম বুদ্ধিতে থাকা ভালো না দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হওয়াটা ভালো? আর দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত কে হতে পারে? ভক্তরাই কেবল হতে পারে, কেন ভক্তই কেবল জানে যে তার চিন্ময় স্বরূপে তিনি হচ্ছেন আত্মা, দেহটি হচ্ছে তার একটা আবরণ। এখন সেই দেহটি দিয়ে যদি কোনো সেটারও বিচার রয়েছে, সেটারও বিচার রয়েছে যে দেহটি দিয়ে হরিভজন করব, হ্যাঁ, এটারও একটা বিচার রয়েছে ঠিকই, কিন্তু দেহটি মানে যৌবন থাকলেই কি কেবল হরিভজন হয়? হ্যাঁ, আমরা তো দেখি অনেক সময় বার্ধক্য এলেই ভালো, হ্যাঁ, কেন দেহে যখন যৌবন থাকে, হ্যাঁ, তখন এই বিষয়ের প্রতি আসক্তিটাও বেশি থাকে, তাই না? যত যৌবনের ইয়ে যত প্রভাব যত কমতে থাকে, হ্যাঁ, দেহটি যত বেশি করে, হ্যাঁ, অকেজো হতে থাকে, ভগবানের প্রতি উন্মুখ তত তত বেশি করে হওয়া যায়। তবে যৌবন থেকেই আচরণ করাটা কর্তব্য, কিন্তু বুড়ো হয়ে গেলে যে ভগবত ভজন করা যাবে না তা তো নয়, এটা একটা যুক্তি দেওয়া হচ্ছে, অজুহাত দেওয়া হচ্ছে। আর ও তো মৃত্যুবরণ করতে বলা হয়নি, ওকে বলা হয়েছে যে তার জড়াটি গ্রহণ করতে। হ্যাঁ, কর্মমিশ্র ভক্তি ক্রমে ক্রমে ভগবানের কৃপায় শুদ্ধ ভক্তির স্তরে আসা যাবে, ভগবান কৃপা করবেন। আর ভক্তিটা তো জোর করে আদায় করা যায় না, ভক্তের কৃপাতে ভগবানের কৃপাতে ভক্তি ক্রমে ক্রমে উন্নতি সাধন হয় আমাদের। এই পথে আসা মাত্রই যে আমরা শুদ্ধ ভক্ত হয়ে যাব তা তো নয়, অনেক বাসনা থাকবে, তবে সেই বাসনাগুলি কৃষ্ণকে কৃষ্ণের আনুগত্যে সেই বাসনাগুলি চরিতার্থ করা যাবে। যে কৃষ্ণের যদি আমরা শরণাগত হয়ে থাকি তাহলে কৃষ্ণই দেখবেন কিভাবে আমাদের শুদ্ধ ভক্তির স্তরে নিয়ে আসা যায়। যেমন আমরা দেখতে পাচ্ছি চিত্রকেতুকে তিনি একটি অসুর দেহ দান করলেন, অসুর দেহ দান করে তারপর তাকে শুদ্ধ ভক্তি দান করলেন। ভরত মহারাজকে তিনি একটি হরিণের শরীর দান করলেন, সেই হরিণের শরীরে তার সেই যত সমস্ত কর্ম ছিল সেই সমস্ত কর্মগুলিকে পরিষ্কার করে দিলেন, হ্যাঁ, করে দিয়ে শুদ্ধ ভক্তি দান করলেন। এইভাবে ভগবান তার ভক্তকে শুদ্ধ ভক্তির পথে নিয়ে যান। এখন 8:10, 8:05 হয়ে গেছে, ওকে লাস্ট, ওকে আচ্ছা। দেখো, এই যে নিষ্ঠা সহকারে যে ভগবানের শরণাগত হয়েছ, ভগবান অবশ্যই কৃপা করবেন। দেখো, আমাদের তো নিজেদের ইচ্ছাতে তো কর্মমিশ্র ভক্ত জ্ঞানমিশ্র ভক্ত এটা হওয়ার ব্যাপার নয়, আমাদের বাসনা হচ্ছে কি করে আমরা শুদ্ধ ভক্তি লাভ করব। হ্যাঁ, সেটি আমরা বাস, তবে শুদ্ধ ভক্তি যে কিভাবে লাভ করব সেটা আমরা জানি না। তাই আমাদের ভগবানের কাছে প্রার্থনা, ভগবান কোনোদিন যেন আমি তোমাকে না ভুলে যাই। কীত জনম হউ যথা তুয়া দাস, বহির্মুখ ব্রহ্ম জন্মে নাহি আস। আমাকে যদি একটা কীট শরীরেও গ্রহণ করতে হয় তাতে আমার আপত্তি নেই, তবে আমি যেন ভক্ত সঙ্গ থেকে বঞ্চিত না হই, আমি যেন কখনো তোমাকে ভুলে না যাই, এইটি হচ্ছে ভক্তের প্রার্থনা। কি হবে, হ্যাঁ, এই জন্মে কি আমরা শুদ্ধ ভক্ত হতে পারব জানি না। তাই মহাপ্রভু বলছেন জন্মনি জন্মনি ঈশ্বরে ভবতার ভক্তির হয়তো কৃত। আর এই সম্বন্ধে একটি খুব সুন্দর দৃষ্টান্ত হচ্ছে, হ্যাঁ, যে যোগী আর মুচির কাহিনী। যোগী তপস্যা করছে, এত তপস্যা করেছে যে তার শরীরের চারপাশে উইয়ের ডিবি হয়ে গেছে, বাল্মীকির মতো। নারদ মুনিকে দেখে যোগী জিজ্ঞাসা করছেন, হ্যাঁ, যে নারদ মুনি ভগবানকে জিজ্ঞাসা করবেন কবে আমি, হ্যাঁ, তার তিনি আমাকে কৃপা করে তার তার কাছে নিয়ে যাবেন। নারদ মুনি বললেন ঠিক আছে আমি যাব ভগবানকে জিজ্ঞাসা করবো। কিছু তো যাওয়ার পর দেখলেন যে মুচি জুতো সেলাই করছে আর হরিগুণ গান করছে। তো নারদ মুনি জিজ্ঞাসা করলেন, নারদ মুনিকে দেখে সেই মুচি অত্যন্ত আদর আপ্যায়ন করে একসময় বললেন যে নারদ মুনি ভগবানকে কৃপা করে জিজ্ঞাসা করবেন কবে তিনি আমাকে কৃপা করবেন, তিনি কি কোনোদিন আমাকে তার কৃপা প্রদর্শন করবেন। তারপর নারদ মুনি বৈকুণ্ঠ থেকে ফিরে এসেছেন, যোগী জিজ্ঞাসা করছেন জিজ্ঞাসা করেছিলেন ভগবানকে, হ্যাঁ জিজ্ঞাসা করেছিলেন, তো ভগবান বললেন যে তোমাকে আরেক জন্ম আসতে হবে। তো সে তো রেগে মেগে অস্থির, আমি এত কঠোর তপস্যা করলাম তাও আরো একবার জীবন আমাকে জন্মগ্রহণ করতে হবে। কারণ নারদ মুনি যখন সেই মুচির কাছে গেলেন, হ্যাঁ, তো মুচিকে মুচি জিজ্ঞাসা করলো, তো নারদ মুনি বললেন হ্যাঁ ওই যে তেঁতুল গাছটা আছে সে তেঁতুল গাছে যতগুলি পাতা আছে ভগবান বললেন যে ততবার তোমাকে জন্মগ্রহণ করতে হবে।